দ্বিতীয় অনুভূতি অধ্যায়ে তিনি গুহ্য জ্ঞান প্রদান করেছেন। সপ্তম এবং অষ্টম অধ্যায়ে ভগবান বলছেন তিনি গুহ্যতর জ্ঞান প্রদান করেছেন, নবম অধ্যায়ে তিনি বলছেন তিনি গুহ্যতম জ্ঞান প্রদান করেছেন, সবথেকে গোপনীয় জ্ঞান তিনি প্রদান করেছেন দশম অধ্যায়ে। এখন দশম অধ্যায়ে বা নবম অধ্যায়ে পুরো সপ্তম অষ্টম নবম অধ্যায়ে তিনি ভজনীয় পরমেশ্বরের তত্ত্ব, অর্থাৎ যে পরমেশ্বর ভগবান তার তত্ত্ব বর্ণনা করেছেন এবং তার বিভূতি নিরূপণ করেছেন। কোথায় ভগবান তার বিভূতি বর্ণনা করেছিলেন মনে আছে? কোথাও ভগবান তার বিভূতি বর্ণনা করেছেন কোন শ্লোক মনে আছে? এর আগে এই দশম অধ্যায়ের আগে কোথায় বিভূতি বর্ণনা করেছেন ভগবান? রসহ মৎসু কৌন্তেয় প্রভাষ সূর্য প্রণব সর্ববেদেশু, আমি জলের রস সূর্যের প্রভা সপ্তম অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন। এই সমস্ত বর্ণনা করার পর তারপরে আবার তিনি গত অধ্যায়ে বলেছিলেন অধিযোগ্য মাত্র চারটা শ্লোকে বলেছিলেন যে আমি সমস্ত যোগ্য যজ্ঞের ভুক্ত, এই সমস্ত বর্ণনা করেছিলেন। এখন আবার দশম অধ্যায়ে এটা আবার তিনি অব্যাহত রাখছেন বা এই জিনিসটা আরও তিনি গভীরভাবে আরও বিস্তৃত করে তিনি সেই বিষয়ে বর্ণনা করছেন। প্রথম শ্লোকটা অনুবাদটা করুন দশম অধ্যায়ে। এটা কি ধরনের কথা? সপ্তম অধ্যায়ে ভগবান বললেন হে অর্জুন, আমি তোকে বিজ্ঞান যোগ প্রদান করছি, অত্যন্ত গোপনীয় বিজ্ঞান যোগ, খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ কর, তৎসিদ্ধ। নবম অধ্যায়ে ভগবান বললেন আমি তোমাকে রাজবিদ্যা রাজগুহ্য যোগ বলছি। এখন যেটা বলছি সব থেকে গুরুত্বপূর্ণ, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, সব থেকে গোপন গুহ্যতম, এটা গভীরভাবে শ্রবণ করো, মনোযোগ সহকারে শ্রবণ করো। এখন ভগবান বলছেন আমি এতক্ষণ যা বলেছি আর তার থেকে আরো উৎকৃষ্ট তত্ত্ব বলছি। আর বলা হচ্ছে নবম অধ্যায় সব থেকে গোপনীয়, তাহলে দশম অধ্যায়ের কিভাবে সব থেকে আরো বেশি উৎকৃষ্ট হতে পারে? কার কি মন্তব্য ব্যাপারে, কে কি মনে করেন, ভগবান কি বলতে যাচ্ছেন এখানে? আসলে আগ্রহ বাড়ানোর জন্য, এর থেকে আরো বেশি, এর থেকে আর আগ্রহ বাড়ানোর জন্য। তাহলে এটা এটা কি সত্যিকার অর্থে এরকম না, নাকি শুধু আগ্রহ বাড়ানোর জন্য বলছেন? সত্যিকার অর্থে এটা এত অতটা গুরুত্বপূর্ণ গোপনীয় না, শুধু আগ্রহ বাড়ানোর জন্য বলছে কি?
একটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ যদি একবারে ডাইরেক্ট দিয়ে দেওয়া বুঝতে হবে না, সেই জন্য ধীরে ধীরে এর থেকে গুরুত্ব বলছি, এর থেকে এর থেকে এর থেকে বলছি। হ্যাঁ, এখন বলি তোমার দ্বিতীয় কামনায় বলছি যে তোমার মঙ্গলের জন্য এটা কথা ধর্ম ছিল, দেখছি যে অর্জুন খুব আকৃষ্ট হয়ে যে হ্যাঁ সত্যি তোমাকে এরকম আদর করে, হ্যাঁ
দশম অধ্যায়ে তিনি ভগবান যে সর্ব ভগবানের যে ঐশ্বর্যটা যে সর্বব্যাপ্ত ভগবান তার নিজের
তাহলে এটা কিভাবে নবম অধ্যায়ে উৎকৃষ্ট হলো? হ্যাঁ বলছেন আমি এর থেকে উৎকৃষ্ট বলছি,
এজন্য এজন্য উৎকৃষ্ট ভগবান কিরকম না জানার জন্য, ভগবানের ঐশ্বর্য জানার জন্য
সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। বলছেন এতক্ষণ আমি যা বলেছি তোমাকে তার থেকে উৎকৃষ্ট,
মানে ভগবান
শ্রবণ করতে হবে, ঠিক আছে, কিন্তু নবম অধ্যায়ে যেমন এর থেকে উৎকৃষ্ট তত্ত্ব দশম অধ্যায়ে
সাধারণত একটু আকৃষ্ট বেশি হয়, সে তার গুণাগুণটা জানাতে চাইছে যে আমার আমি যে তোমাকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি সেটা কেন দেখো, আমার গুণটা তুমি দেখো, যার কার প্রতি যখন আকৃষ্ট হয় সে শক্তিমান গুণবান ধন্যবান আকৃষ্ট হয়, তা আমি কীরকম ধন্যবান তুমি দেখো,
সেটা ঠিক আছে ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে প্রশ্নটা হচ্ছে এটা যে নবম অধ্যায়ে যে ভগবান ভক্তিযোগের কথা রাজবিদ্যা রাজগুষ্য যোগ বলছেন, কি ভগবানকে লাভ করা যায় সমস্ত কিছু বলছেন, এর থেকেও কি দশম অধ্যায়ের বিভূতিগুলি উৎকৃষ্ট কিনা?
এটা উৎকৃষ্ট এইভাবে আমি বলতে পারি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানকে উপলব্ধি করা, সেটা কীভাবে করা যায় ভগবান এটা বলে দিচ্ছেন যে সব জিনিসের মধ্যে আমাকে কীভাবে উপলব্ধি করা যায়, এটা আরও বেশি মানে আমাদেরকে সবসময় কৃষ্ণ কনসিয়াসে রাখার জন্য এটা একটা
মূল ব্যাপারটা হচ্ছে। এখানে বলছেন ভগবান যে আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলেছে। পূর্বে কি বলেছেন ভগবান? সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম, নবম অধ্যায়, দেখেন গুরুত্বতম জ্ঞান বর্ণনা করেছেন ভগবান। তো আসলে এখানে কি বলতে যাচ্ছেন ভগবান? এই অধ্যায়ে মূলত তিনি বিভূতির কথা বলছেন। তা আগে যে নবম অধ্যায়ে বা সপ্তম অধ্যায়ে তিনি বিভূতির কথা বলেছিলেন, আমি হচ্ছি জলের রস বা সূর্যের প্রভাব, এখানেও বিভূতির কথা বলছেন। তো সেই দিক দৃষ্টিকোণ থেকে আগে যে বিভূতির কথা অল্প একটু বলেছিলেন, এখন সেই বিভূতিরটাকে আরো বিস্তৃত করছে, আরো উৎকৃষ্টভাবে বিস্তৃত করে সে উৎকৃষ্ট করছে, সেই দিক থেকে এটা উৎকৃষ্ট করছে। নবম অধ্যায়ে অল্প কয়েকটা চারটা শ্লোকে তিনি বিভূতির কথা বলছেন, সেই দৃষ্টিকোণ থেকে উৎকৃষ্ট। আবার দেখতে গেলে এই অধ্যায়ে ভগবান চতুশ্লোকী ভগবদ গীতা বলে বলছেন, যেমন চতুশ্লোকী ভাগবত বলেছিলেন, কে কাকে বলছেন চতুশ্লোকী ভাগবতম? মৈত্রেয় বিদুরকে? ভগবান ব্রহ্মাকে বলেছেন চতুশ্লোকী ভাগবতম, অর্থাৎ পুরো ভাগবতমের 18,000 শ্লোকের সারমর্ম চারটা শ্লোকের মধ্যে দেয়া আছে। দ্বিতীয় স্কন্ধে আছে, তৃতীয় স্কন্ধ নবম অধ্যায়ে, অহম এব সময় বা জ্ঞান অনুনাদ জ্ঞান সত্য সত্য পরম। এই অধ্যায়ে ভগবান চতুশ্লোক চারটা শ্লোক বর্ণনা করছে, এটা আমরা দেখতে পাবো। অর্থাৎ পুরো ভগবত গীতার সারমর্ম চারটা শ্লোকের মধ্যে বর্ণনা করছে, 8, 9, 10, 11 8, 9, 10 চারটা শ্লোকের মধ্যে ভগবান বর্ণনা করছেন চতুশ্লোকী ভগবত গীতা, সেটা আছে। তার মধ্যে আর এটা একটা আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা দেখেছিলাম, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব অভিধেয় তত্ত্ব প্রয়োজন তত্ত্ব। তো আমরা বলতে পারি আগে 7-8 অধ্যায়ে ভগবান তার সম্বন্ধে বলছেন কীভাবে লাভ করা যায়, তার সম্বন্ধে ভগবত তত্ত্ব জ্ঞান বর্ণনা করেছেন। নবম অধ্যায়ে ভগবান মূলত বলতে পারি আমরা অভিধেয় ভক্তিযোগ সম্বন্ধে বর্ণনা করেন, ভক্তিযোগ হচ্ছে অভিধেয় তত্ত্ব, কীভাবে ভগবানের ভক্তি করতে হয়, মনে মনে হব বন্ধুত্ব সৌতম কীর্তন্তম ভগবানের ভক্তি কীভাবে করতে হবে। সপ্তম অধ্যায়ে আমরা অষ্টম অধ্যায় বলতে পারি সম্বন্ধ সেদিক থেকে, কারণ সেখানে সেই জ্ঞানের কথা বর্ণনা করেছে, ভগবত তত্ত্ব জ্ঞান বর্ণনা করেছে। নবম অধ্যায়ে কীভাবে ভগবানের ভক্তি করতে সেটা বলতে পারি। আর দশম অধ্যায়ে বিভূতি যুগটা আমরা কেন এরকম বলতে পারি, কারণ সেটা চতুর্থকে ভাগবতম সেটা বর্ণনা করছেন। প্রয়োজন তত্ত্বটা কীরকম? প্রয়োজন তত্ত্বটা হচ্ছে যথা মহান্তি ভূতানি ভূতেশু চাষ চেষ্ণু। আমরা জানি প্রয়োজন মানে কি, আমাদের প্রয়োজন মানে কি কৃষ্ণ, প্রয়োজন মানে হচ্ছে লক্ষ্য, আমাদের লক্ষ্য কি, কি পাবো আমরা, এটা হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা আমাদের জীবনের লক্ষ্য প্রয়োজন। তো প্রয়োজন মানে বলতে কৃষ্ণ প্রেম লাভ করা, মাধুর্য রস বা ভগবানের প্রতি, এটা এরকম একটা কিছু বলার কথা না। কিন্তু ভগবান কি বলছেন ব্রহ্মার কাছে, যথা মহান্তি ভূতানি ভূতে সুচাষ ভূতে শুনো, যে আমি সমস্ত কিছুর মধ্যে প্রবিষ্টানি অপ্রবিষ্টানি, আমি এই জগতের সমস্ত মহাভূতগুলোর মধ্যে পঞ্চ মহাভূত আছেন না, ভূমি জল বায়ু অগ্নি আকাশ, এগুলির মধ্যে প্রবিষ্ট হই আবার এগুলি আমার মধ্যে প্রবিষ্ট হয়, এটা হচ্ছে এই শ্লোকটা বলছেন ভগবান। বলা হচ্ছে এটা প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব। এটা কীভাবে প্রয়োজন হতে পারে, আমি এই বস্তুর মধ্যে প্রবিষ্ট হই আবার তারা আমার মধ্যে প্রবিষ্ট হয়, এটা কীভাবে প্রয়োজন হতে পারে? প্রয়োজন মানে যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবানের প্রতি অন্তরঙ্গ ভাব লাভ করা, মহাভাব স্বরূপ যদি রাধা ঠাকুরানি সেরকম যে জয়জ্জ্বল উজ্জ্বল রস সর্বরস সার, সেরকম একটা কিছু বলবেন প্রয়োজন তত্ত্ব মানে। কিন্তু এখানে বলছেন প্রয়োজন মানে কি, আমি সমস্ত বস্তুতে প্রবেশ করি, সমস্ত বস্তু আমাদের প্রবেশ করি, কীভাবে প্রয়োজন হলো এটা, এটা কীভাবে প্রয়োজন হলো, যে সেটা মহাপ্রভু স্বরূপ দামোদরের না, এটা রামানন্দ রায়ের কাছে বর্ণনা করছিলেন, যখন রামানন্দ রায়ের সংবাদ হচ্ছে সম্বন্ধের কথা বললেন, ভগবানকে জানা, জীব প্রকৃতি ঈশ্বর সম্বন্ধে জানা, তারপর অভিধেয় সম্বন্ধে বললেন, ভগবত ভক্তি পন্থা সম্বন্ধে বললেন, তারপরে প্রয়োজন মানে কি বললেন, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি, সব সর্বত্র ভগবানকে দর্শন করা, একে একেই বলা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। কিভাবে প্রয়োজন তত্ত্ব, না যিনি প্রেম, এটা হচ্ছে প্রেমের প্রকাশ, এটা হচ্ছে প্রেমের প্রকাশ, অর্থাৎ মা তার সন্তানকে প্রেম করে তখন তিনি সর্বত্র সর্বত্র তার সন্তান সম্বন্ধে সক্রিয় দর্শন করতে পারে, সর্বত্র তিনি যাই যাই দর্শন করেন তিনি বুঝতে পারেন যে এটা হচ্ছে আমার সন্তানের সাথে যুক্ত, সন্তানের যখন খেলনা দৌড় দেখেন, যখন সাইকেল দেখতে পান, এটা আমার সন্তানের সাইকেল, আমার ছেলের সাইকেল, ছেলেকে মনে করুন। প্রভুপাদ এরকম বলছেন, প্রভুপাদকে জিজ্ঞেস করছে প্রভুপাদ আমি কীভাবে সবসময় কৃষ্ণ ভাবনা আমি থাকতে পারি, প্রভুপাদ চশমা দেখিয়ে বলছে চশমা দেখে তোমার কী মনে হয়, এটা আপনার চশমা। তো একইভাবে জগৎ দেখ মনে করা হচ্ছে এটা হচ্ছে ভগবানের সৃষ্ট, ভগবানের সৃষ্টি, এটা হচ্ছে প্রেমের প্রকাশ, এটা হচ্ছে প্রেম। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেবের স্ফূর্তি, ইষ্ট দেবের স্ফূর্তি, সর্বত্র ভগবানকে দর্শন করতে পারেন। সর্বত্র ভগবানকে দর্শন, এ হচ্ছে প্রেম, এ হচ্ছে প্রেম। তো সে কথা আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, বিভূতি যুগে ভগবান গ্রহণ করছে, এই যে বিভূতির মাধ্যমে সর্বত্র ভগবান যে আছেন সব কিছুর মধ্যে ভগবানের প্রকাশ, বিভূতি দর্শন করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি আমাদের প্রেম প্রকাশ করতে পারি, যে ভগবান ভগবানকে উপলব্ধি করতে পারি সব কিছুর মধ্যে এই জগতের মধ্যে। এই এই কথাগুলি ভগবান এই দশম অধ্যায়ে বর্ণনা করছে, দশম অধ্যায়ে বর্ণনা করছে। তো অধ্যায় এক থেকে সাত পর্যন্ত অধ্যায়ের এক থেকে সাত পর্যন্ত শ্লোকে বর্ণনা করছেন যে কৃষ্ণকে জানা বা কৃষ্ণকে অনুধাবন করা, কৃষ্ণকে উপলব্ধি করা, কৃষ্ণকে জানা, এটা তিনি হচ্ছেন সবকিছুর, ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, এবং তাকে লাভ করবে, তাকে জানা, কৃষ্ণতত্ত্ব লাভ জানা। তারপরে আট থেকে এগারো গীতা সারবর্ম দিচ্ছেন, চতুষ্লোকী ভগবদ গীতা, চতুষ্লোকী ভগবদ গীতা। তারপর বারো থেকে আঠারো পর্যন্ত অর্জুন বর্ণনা করছেন, হে কৃষ্ণ আমি আপনাকে প্রামাণিক তত্ত্ব বলে স্বীকার করি, আপনি যা বলছেন আমি সত্য বলে স্বীকার করি। এগারো থেকে বারো থেকে আঠারো, এবং তিনি তাকে আরো বেশি, তার কাছ থেকে আরো বেশি শ্রবণ করার জন্য অনুরোধ করছেন যে আপনি কৃপা করে আপনার বিভূতি সম্বন্ধে আরো কিছু বলুন, আমাকে আপনার যে বিভূতি আরো বর্ণনা করুন, এটা তিনি অনুরোধ করছেন কৃষ্ণ অর্জুনের কাছে। তারপর উনিশ থেকে বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করছেন, উনিশ থেকে বিয়াল্লিশ পুরো বাকি অধ্যায়। তো এই নবম অধ্যায়ের শেষের দিকে ভগবান বর্ণনা করেছিলেন যে কিভাবে মদ মনমোনা হোক, মদ ভক্ত আমার ভক্ত হোক, আমার ভক্ত হতে হবে। এখন ভগবানের প্রতি আরো ভক্তি বাড়ানো বাড়ানোর জন্য, আরো ভক্তি বাড়ানোর জন্য ভগবান বললেন কি তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করবেন, এই অধ্যায়ে অপুলেন্স বিভূতি সম্বন্ধে বর্ণনা করবেন। ঠিক যেরকম বলতে পারি আমরা, মনে করুন তো কিভাবে কারো বিভূতি জানার ফলে আমাদের তার প্রতি ভক্তি আকর্ষণ বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে পারে না। মনে করুন আপনার কোনো বন্ধু আছে, আমরা উদাহরণ দিচ্ছিলাম ওই দিন, মনে করুন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এখানে বসে আছে, আমরা তাকে চিনি না, কিন্তু তার যখন সম্বন্ধে জানবো আমরা তখন তাকে আমরা সম্মান করব। মনে করুন আপনার কোনো বন্ধু আছে, হয়তো তাকে জানেন আপনি, দেখা হয়েছে মন্দিরে প্রতিদিন আসে যায় আপনি জানেন, বা একজন লোক আসে এরকম প্রচার করতে গেছে, আপনি তার সম্বন্ধে তো জানেন, কিন্তু তার সম্বন্ধে আপনার হাই হ্যালো কথা বলছেন, মুখে চাওয়া যাবে হচ্ছে, তারপর ধীরে ধীরে কথা হচ্ছে, ভালো বন্ধুত্ব হয়েছে তার সাথে কথা বলছেন। হঠাৎ একদিন জানতে পারলেন, হঠাৎ একদিন জানতে পারলেন যে এই ব্যক্তি তিনি একজন খুব ধনী একজন ব্যক্তি, বা এই ব্যক্তি তিনি বিশেষ একজন গুণবান ব্যক্তি, তিনি বিশেষ কাজ করেন, তিনি একজন বিজ্ঞানী, বা তিনি একজন এরকম বিশেষ একজন ব্যক্তি, তখন আপনার কী হবে, তার প্রতি না অঙ্গারটা বৃদ্ধি পাবে, ঠিক কিনা, যে না আমার এই বন্ধু সে এত মহান ব্যক্তি আমি জানতাম না। দশম শ্লোক পর্যন্ত দেখলাম আমরা, আর নবম শ্লোক পর্যন্ত পড়েছিলাম, শ্লোক দশটা পড়ুন। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভোজনা করেন, প্রীতির সাথে আমার ভোজনা করেন, নিত্যযোগ দ্বারা শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো এখানে ভক্তিযোগের কথা বর্ণনা করছেন ভগবান, ভগবান বুদ্ধিযোগ দান করে। এই বুদ্ধিযোগটা কি, এটা প্রভুপাদ একটা করছে, বুদ্ধিযোগ মানে আসলে ভক্তিযোগী। আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছিলাম বুদ্ধিযোগের কথা বলছিলেন ভগবান, দুটো সেটাকে বুদ্ধিযোগকে ভক্তিযোগ রূপে ব্যাখ্যা করছেন। অর্থাৎ বুদ্ধিযোগ মানে কি, সে বুদ্ধিকে আমরা ভগবানের সেবায় যুক্ত করে ভগবানের ভগবানের সেবা করা। অর্জুন মনে করেছিলেন কি এই বুদ্ধিযোগ মানে কি, অর্জুন মনে করেছিলেন বুদ্ধিযোগ মানে হচ্ছে বুদ্ধি দিয়ে চিন্তা করা আর কর্ম ত্যাগ করা। এই জন্য অর্জুন তৃতীয় অধ্যায়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে কৃষ্ণ, আপনি তো বারবার 10 বার আপনি কমপক্ষে বুদ্ধি 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 বলেছেন গত অধ্যায়ে, তো বুদ্ধি মানে আমি বুঝতে পেরেছি যে সমস্ত কর্ম ত্যাগ করা বুদ্ধির দ্বারা, এটা শ্রেষ্ঠ কর্ম করার থেকে। তারপরে আবার আপনি কর্ম করার জন্য বলছেন, সেটা কীভাবে? তখন তিনি বললেন না, বুদ্ধি যখন আসলে ভক্তি ভক্তি করা, কর্ম করা। কৌশলে প্রভুপাদ শিষ্যরা বলছিলেন, প্রথম যখন প্রথমকার দিনে তারা মনে করেছিলেন কি ভক্তি মানে কি, সর্বধর্ম পরিত্যাজ্য মাম এখন শূন্যম ভজন, সবকিছু ত্যাগ করে সবকিছু ভগবানের চরণে সমর্পণ করা বা একমাত্র স্বরূপ সব সর্ব সমস্ত ধর্ম পরিত্যাগ করা। তারা ভাবছিল যে বুদ্ধি মানে ভক্তি মানে হচ্ছে বুদ্ধিকেও পরিত্যাগ করা, সর্বধর্ম পরিত্যাজ্য মানে বুদ্ধিকেও পরিত্যাগ করা, অর্থাৎ নিজের বুদ্ধি বলতে কিছু নেই, নিজের বুদ্ধি ব্যবহার না করা, কোনো চিন্তা না করা। বলছেন এরকম মতো তখন গ্রন্থ বিতরণে বেরিয়েছে গাড়ি নিয়ে, সংকীর্তনের গাড়ি নিয়ে, মধ্যপথে গাড়ির তেল শেষ থেমে গেছেন, কি মনে করতেন, এটা ভগবানের ইচ্ছা এখানে দাঁড়িয়ে থাকি, এটা ভগবানের ইচ্ছা, ভগবান চেয়েছেন আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, এখানে দাঁড়িয়ে থাকি, এরকম চিন্তা করতেন যে না, এটা হচ্ছে বুদ্ধি ভক্তিযোগ, সমস্ত বুদ্ধি ভগবানের সেবায়, এটা সমস্ত বুদ্ধিকে পরিত্যাগ করা, বুদ্ধি ব্যবহার না করা, এটা হচ্ছে ভক্তিযোগ। তারা প্রভুপাদকে চিঠি লিখেছেন, সংকীর্তন লিডার, প্রভুপাদ আসলে ভক্তি মানে কি, প্রভুপাদ বলছেন ভক্তি মানে হচ্ছে তোমার বুদ্ধিমত্তাকে ভগবানের সেবায় লাগানো, লাগিয়ে ভগবানের সেবা করা, প্রচার করা, কীভাবে এটাকে আরও বৃদ্ধি করা যায় এটা চিন্তা করা, এটাই হচ্ছে ভক্তিযোগ, আমাদের বুদ্ধিকে ব্যবহার ভগবানের সেবায় লাগানো। আমি সেখানে বলি না, এত বেশি চিন্তা করো না, যা বলা হচ্ছে করো, কিন্তু ভক্তি ভক্তিযোগ মানে হচ্ছে না কীভাবে ভগবান বলছেন কীভাবে ভগবানের সেবায় প্রযুক্ত করা, এটা যথার্থ বুদ্ধিযোগ। কেউ সদ্গুরুর আশ্রয়ে প্রাপ্ত হয়ে কিন্তু পারমার্থিক সংসারে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনে যথার্থ বুদ্ধি না থাকে তার, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করে, যার ফলে তিনি অনায়াসে তাদের ফিরে আসতে পারেন। এটা হচ্ছে মূল ব্যাপার, ভগবান আমাদের সাথে আছেন সবসময়, কী হবে কী না অনুসরণে চিন্তা করি আমরা, এটা করবো না ওটা করবো, কোন ক্ষেত্রে কী আচরণ করবো, যদি আমরা ঐকান্তিক হই ভগবান আমাদেরকে বুদ্ধি প্রদান করবেন, ভগবান আমাদেরকে বুদ্ধি প্রদান করবেন কী করে, তখন সেটা আমরা অনুধাবন করতে পারবো যে কীভাবে আমাদের কী করা উচিত। তো এটা বলার পরে এখন 11 নম্বর শ্লোকে বললেন, এটা করলে কী ফল প্রাপ্ত হবে, যদি এরকম অভিযোগের মধ্যে পড়তে পারে, তারপর যদি এরকম অভিধি অনুশীলন করে তাহলে অন্তিমে কী ফল লাভ হবে, অর্থাৎ প্রয়োজন কী লাভ হবে, কী প্রয়োজন লাভ করতে পারে, সেটা 11 নম্বর শ্লোকে বলছেন। ফলবারটা করুন, অর্থাৎ আমি তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করে তারপর নিজ অনুভূতি দান করি, তারপর তাদের সংসার বিনাশ করি, উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার বিনাশ করি, আমি তাদের হৃদয় অবস্থানে তাদেরকে অনুভব প্রদান করি, ভাবমখিলম সুতসারমেকম অধ্যাত্ম দীপম অতিতীর্ষতাং তমন্ধম সংসারিণাম পূর্ণয়া পুরাণ গুহ্যম তম ব্যাস শূন্য উপয়ামি গুরুমুনীনাম। প্রথম স্কন্ধে ভাগবত দ্বিতীয় অধ্যায় বলছে সুখদেব গোস্বামী পাঠ, সুখদেব গোস্বামী বর্ণনা করে, তিনি কি করেছেন সুখদেব গোস্বামী, ইয়া স্ব অনুভব, অনুভবের দ্বারাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, ভগবত তত্ত্বজ্ঞান ভাগবত শ্রবণ করেছেন অনুসরণ করেছেন তারপর তাকে অনুভব করেছেন, ইয়া স্ব অনুভব শ্রুতি সারম, এই শ্রুতির সাহায্যে ভাগবতম তাকে অনুভব করেছিলেন। এই ভাগবতমটা কিসের মতো, অধ্যাত্ম দীপম, জ্ঞান প্রদীপ বলা হচ্ছে, অধ্যাত্ম দীপক বা সে প্রদীপের মাধ্যমে সমস্ত অন্ধকার বিনাশ করে, আধ্যাত্মিক দীপ প্রদীপ। তো এখানে ভগবান এই কথাই বলছে, তিনি সে ভক্তদের হৃদয়ে অবস্থিত হন, হৃদয়ে অবস্থিত হয়ে কী করেন, অনুভব প্রদান করেন, ভক্তিতে অনুভব প্রদান করেন, আর তার আসে অনুভবের দ্বারা সবাই জ্ঞান প্রদীপের দ্বারা তিনি অজ্ঞান জনিত অন্ধকার বিনাশ করেন।
ভগবানের কথা সবসময় বলেন শোনেন, এক নম্বর করেন। দু নম্বর হচ্ছে যে ভগবান বলছেন তাকে আমি জ্ঞান নৈত বুদ্ধি দান করি, তাহলে তার মধ্যে আমার অজ্ঞান কী করে থাকবে?
সেটাই, বুদ্ধিযোগ দান করার পরে অজ্ঞানটা নাশ হয়, ওইটাই একটা সিরিয়াল প্রসেস বলছে। বুদ্ধিযোগ এমন না যে আজকে বুদ্ধিযোগ দিলেন আগামী বছর গিয়ে অজ্ঞান বিনাশ হবে, এমন না। সাথে কথা বুদ্ধিযোগ দান করেন, যে বুদ্ধিযোগ দান করার সাথে সাথে ভগবান হৃদয়ে অবস্থান করেন, সেখান থেকে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বনাম ভাব সুরম কুণতি সমলম কৃষ্ণ সদিলস্য যথাশরথ। যখন আমরা ভগবত কথা শ্রবণ করি, ভাগবত কথা শ্রবণ করি, তখন ভগবান প্রবিষ্ট আমাদের প্রবিষ্ট কর্ণরঞ্জন, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধার, ভগবান এক কর্ণের মধ্য দিয়ে প্রবেশ করেন আমাদের হৃদয়ে। প্রবেশ করে তিনি কী করেন? সালিলাস্য যথাশরথ। বর্ষাকালে বৃষ্টি হয়, তো বর্ষাকালের বৃষ্টিতে কী হয়? জলটা ঘোলা হয়ে যায়, এটা ময়লা হয়ে যায় জলটা। যখন শরৎকালে যখন বৃষ্টি হয় তখন কী হয়? সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, কাদা মাটি সব পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার জল। তাহলে শরৎকালের মেঘের মতো, বৃষ্টির মতো ভগবান আমার হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে শুদ্ধ করে, সমস্ত মলিনতা সমস্ত কলুষতা দূর করে। এখন প্রশ্ন উঠছে, কী প্রশ্ন আসতে পারে এখানে? বুদ্ধি আর জ্ঞান। আচ্ছা আচ্ছা, তাহলে সেই প্রশ্নে আসছি আমি। এখানে এই কথাই আমরা জিজ্ঞেস করছি যে ভগবান বলছেন আমাদের হৃদয়ে প্রবেশ করে প্রবিষ্ট কর্ণরন্ধ্রের, তো ভগবান তোমার হৃদয়ে ইতিমধ্যে আছেনই, আছেন না আমাদের হৃদয়ে? তাহলে আবার কেন প্রবেশ করবেন ভগবান? আবার কেন ভগবান প্রবেশ করবেন আমাদের হৃদয়ে? এর কারণ কি? ভগবান তো হৃদয়ে আছেন, ওখান থেকে তিনি বিনাশ করতে পারেন? কেন বলা হচ্ছে হৃদয়ে অবস্থান করে, যে হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান? ভগবান তো আছেনই সবার হৃদয়ে পরমাত্ম, কেন আবার আবার সংস্কৃত হতে হবে ভগবানকে? কি উত্তর হতে পারে? কি উত্তর? ভগবান তো ইতিমধ্যে আছেন আগে থেকে, আবার উপস্থিত হবেন? জ্ঞান ঠিক আছে, জ্ঞান তিনি ভেতর থেকেই দিতে পারেন, আগে থেকে দিতে পারেন।
তখন তিনি পরমানন্দে শুধু আছেন, তিনি সর্বাপন্ন না হয় কার্যকরী হচ্ছেন, সাক্ষী রূপে আছেন।
ভগবান আমাদের হৃদয়ে আসেন মানে কি? উপদ্রষ্টা অনুমন্তা এরকম আছেন, শুধুমাত্র তিনি দর্শন করছেন। তিনি সেই দুটা পাখির কথা বলছেন না, সুপর্ণবে তো সুদৃশ্য সুখায়, একটা গাছের দুটো পাখি আছে, একটা পাখি একস্থয় খাওয়া দিতে পিপল্লার নাম, একটা পাখি ফলটা খাচ্ছে, আরেকটা অন্ধে নিরণ্যে বলে নেব, একটা দর্শন করছে, শুধু দেখছেন, শুধু সাক্ষী, কোনো কিছু করছেন না তিনি, আদান প্রদান নেই। যখন ভক্ত শরণাগত হয় তখন ভগবান সরাসরি, এটা বলা হচ্ছে তিনি পরমাত্মা রূপে আছেন হৃদয়ে। পরমাত্মা আমরা বলি ব্রহ্ম পরমাত্মা ভগবান না, ব্রহ্ম পরমাত্মা ভগবান, ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন, একটা আংশিক প্রকাশ। যখন আমরা ভগবানের কাছে শরণাগত হবে বুদ্ধিযোগের দ্বারা, ভগবান তখন পূর্ণরূপে আমাদের মধ্যে প্রবেশ করবেন, ভগবত স্বরূপে আমাদের হৃদয়ে প্রবেশ করবেন, এবং তখন আমাদের সমস্ত অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করবেন সরাসরি কার্যকরী ভাবে। ভগবান
জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, নালে দেবেন, আর যখন শুদ্ধ ভক্ত হয়ে যাবেন তখন একই পরমাত্মা তখন কৃষ্ণরূপে দীর্ঘ শ্যাম সুন্দর রূপে থাকবে, তখন আপনাকে শুধু উপকার করবে, বলুন আর না বলুন,
দুটা একই জিনিস। বুদ্ধি বুদ্ধিযোগ হচ্ছে প্রভুপাদ বলছেন যোগের কথা, বুদ্ধিযোগ এই যে তার এই আগে তাৎপর্যে বলছেন বা দ্বিতীয় অধ্যায়ে এই জিনিসটা ব্যাখ্যা করেছেন বুদ্ধিযোগ সম্পর্কে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনা কর্ম, অর্থাৎ ভগবত ভক্তি, বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি, বুদ্ধির অর্থ বোধ শক্তি, বোধ শক্তি অর্থাৎ কোনো কিছু বুঝার জ্ঞান, এটাই জ্ঞান। যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যগুলো বা যোগারূঢ়, এটাই বুদ্ধিযোগ। সেই 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 জ্ঞানটা অর্থাৎ সেই অনুভবটা, সেই বোধটা যে আমার ভগবানের ভক্তি করা উচিত, আমি যে ভগবানের দাস আমার ভগবানের ভক্তি করা উচিত, এই বোধটা আমরা বলি না, এই বোধক জ্ঞান নেই, বোধকম্পতা কিছু নেই, বোধ শক্তি নেই, কিছু বুঝে না কিছু, ওই যে বোঝার সক্ষমতা বোধ, এটাই হচ্ছে বুদ্ধি। সে বুদ্ধি আর জ্ঞানটা একই, তো জ্ঞানের প্রদীপের দ্বারা তো একই জিনিস, ওই বুদ্ধি বা ওই বুদ্ধিযোগের দ্বারাই তিনি বিনাশ করেন। এটা এগুলো সবগুলোর উর্ধে হচ্ছে বুদ্ধিযোগ। জ্ঞানের মধ্যে তার অর্থ হচ্ছে সাত্ত্বিক জ্ঞান, সাত্ত্বিক বুদ্ধি, এখানে সর্বাধিক হচ্ছে বুদ্ধিযোগ। এখানে বা অন্যভাবে বলতে গেলে বুদ্ধি মানে হচ্ছে বোধ শক্তি, যদি জ্ঞান বলি তাহলে কোনো কিছু জানা, কোনো কিছু জানা তথ্য, তথ্য বা মনে কোনো কাজ সেটা খুব মেধা আছে, মেধা আছে, মেধা আছে মানে কি তার জ্ঞান লাভ করার সামর্থ্য আছে, কিন্তু জ্ঞান আছে কিনা তো ঠিক নেই। যেমন কেউ হয়তো অনেক রকমের ছেলেটা এত মেধা আছে, ভালো করে পড়াশোনা করতো, অনেক ভালো রেজাল্ট করতো বা অনেক বড় ইয়ে করতে পারতো, অনেক উন্নতি করতে পারতো জীবনে, তার সে সামর্থ্য আছে, ওটা হচ্ছে বুদ্ধি আছে, সামর্থ্য আছে, কিন্তু যখন সে পরিশ্রম করবে, অধ্যাবসায় করবে, সে জ্ঞানটা লাভ করবে, তখন সে যেমন কারো হয়তো সে আইআইটিতে ভর্তি হতে পারে, এত মেধা আছে সে আইআইটিতে ভর্তি হতে পারে পরীক্ষা দেবে, কিন্তু আইআইটি পরীক্ষা দেয়নি, পড়াশোনা করেনি, ভর্তি হতে পারবে না, সেখানে পড়াশোনা করতে পাস করতে পারে, পরীক্ষা পাস করতে পারবে। তো সেই জ্ঞান প্রদীপের দ্বারা ভগবান বুদ্ধি দেন, জ্ঞানও দেন, জ্ঞানও প্রদান করেন, যে কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করেন, জ্ঞানও প্রদান করেন, উদ্ভাসিত করে বিজ্ঞানও প্রদান করেন। বুদ্ধি জ্ঞান বিজ্ঞান আলটিমেটলি সব কিছু একই, অন্তিমে একই, কিন্তু এমনি সূক্ষ্ম পার্থক্য নিরূপণ করতে চাইলে সেরকম আমরা বুঝতে পারি। তো এখানে এরকম হয়েছে প্রয়োজন, আমি কী প্রয়োজন লাভ হয়, অর্থাৎ কী ফল লাভ হয় এই ভক্তিযোগের দ্বারা বুদ্ধিযোগের দ্বারা, সেটা বলছেন সমস্ত অজ্ঞানজনিত অন্ধকার বিনাশ করি এবং জ্ঞান হৃদয়ে অবস্থিত হই, ভগবান হৃদয়ে অবস্থিত সদ্য হৃদয় আবার উদ্ধতত্র কৃত বি শুশ্রূষ বিস্তৎসনা, ভগবান বলা হচ্ছে তার হৃদয়ে আবদ্ধ হয়ে যান, আবদ্ধ হয়ে যান মানে কি সেখান থেকে বেরোতে পারেন না, সেখান থেকে বেরোতে পারেন না, ভগবান আটকে যান। তো কার দ্বারা আটকে যান, সদ্য হৃদি আবার উদ্যতত্র কৃতি বি শুশ্রু সুভিস তৎসনা, শুশ্রূষু মানে কি শোনার ইচ্ছা, শোনা শোনাও না, আমি শুনছি আমার শোনার ইচ্ছা হচ্ছে, শোনার ইচ্ছা বলে শোনার ইচ্ছার দ্বারাই ভগবান হৃদয় আবরুদ্ধ হয়ে যান। যদি শোনে তাহলে কি হবে, শুধুমাত্র শোনার ইচ্ছার দ্বারাই ভগবান হৃদয় আবরুদ্ধ হয়ে যান, আর যদি শুনে সরাসরি শুনে তাহলে কি হবে, আরো কি যে হবে এটা আমি বলতে পারছি না, শোনার ইচ্ছার দ্বারাই ভগবান হৃদয় আবরুদ্ধ হয়ে যান। শুশ্রূষু এই যে শুশ্রূষু সদ্যরে দিয়ে পৃথিবী শুশ্রূষু, তো এখানে শোনার ইচ্ছাটা কিভাবে আসে, ঠিক আছে শোনার ইচ্ছা দ্বারাই ভগবান আবরুদ্ধ, শোনার ইচ্ছাটা কিভাবে আসে, কৃতিভি অনেক অনেক সুকৃতির ফলে সেই শোনার ইচ্ছা আসে, অনেক অনেক সুকৃতির ফলে সেই শোনার ইচ্ছা, ভগবানের কথা শুনতে বসে বা শোনার ইচ্ছা সহজে আসে না, অনেক সুকৃতির ফলে শোনার ইচ্ছা আসে বা অনেক কৃপা প্রাপ্ত হওয়ার পর তখন সেই আনন্দ দেখবেন, সবাই এই শোনস করতে পারবেন, অনেকে বসবেন, এই যে গুণের প্রভাব, রজগুণ বা তমগুণের প্রভাব, তমগুণে হলে কি গেছে আর রজগুণে হলে না একটু এদিক সেদিক, মানে এক জায়গায় বসে রাখতে পছন্দ করবেন, পছন্দ করবেন। যেমন আমরা আমাদের কোর্স হয়, ক্লাস হয়, টিটিসি টিচার ট্রেন শিক্ষক প্রশিক্ষণ ক্লাস করাই আমরা, তো সেখানে বলা হয় দু ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়, দু ধরনের শিক্ষা পদ্ধতি, একটা হচ্ছে লক্ষ্যভিত্তিক শিক্ষা আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষা। লক্ষ্যভিত্তিক শিক্ষা মানে একটা লক্ষ্য নিয়ে আমরা একটা শিক্ষা অর্জন করছি, শিক্ষা দিচ্ছি এইম অবজেক্টিভ নিয়ে, যে আমি এই ক্লাসের পরে এই জিনিসগুলো লক্ষ্যগুলো আমরা লাভ করতে চাই, আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক, যে এই 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 বিষয়গুলো আমরা পড়ে যাবো, বিষয়গুলো অনুসন্ধান করে যাবো। তো লক্ষ্যভিত্তিক শিক্ষার মধ্যে আমরা এটার উপরে ডিপেন্ড করে বিভিন্ন অ্যাক্টিভিটি করি, আমরা গ্রুপ ওয়ার্ক করি, প্রতিষ্ঠানে যারা করেছেন দেখেছেন, আমরা দলগত কাজ করি, কেউ বক্তৃতা দেয়, কেউ ডিবেট করে, নাটক করে, বিভিন্ন কিছু করে। তো কেন এত সব কিছু করা হয়, কেন এত সব কিছু করা হয়, কারণ আমরা এক জায়গায় বসে স্থিরভাবে শুনতে পারি না, শোনার ধৈর্য নেই, এই জন্য তো কিছু করা হয়, করতে হয়। আর না হলে ওই পন্থাগুলি আসলে বৈদিক পন্থা না। সুখদেব গোস্বামী বলেন যে একটা ড্রামা নাটক করে দেখাও তো, এখন একটা একটা বক্তৃতা দাও এই বিষয়ের উপরে, তোমার কী মন্তব্য, একটা বক্তৃতা দাও, এতক্ষণ বললাম শোনার পরে তোমার কী মন্তব্য, এটা উপস্থাপনা করো, দলগত কাজ করে, ঋষিদের দলগত সবাই দলগত কাজ করে বলে, এমন না। বসো শুনো, এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, মানে বৈদিক সিস্টেম, বৈদিক পন্থা। বসো, গুরুদেব বলবেন, আচার্য বলবেন, শিক্ষার্থীরা সব, এটা হচ্ছে সিস্টেম পন্থা, সাত্ত্বিক, সাত্ত্বিক গুণ সম্পূর্ণ তারা বসে শুনতে পারবেন তারা। কিন্তু যা রাজসিক গুণ সম্পূর্ণ তারা, আমরাও কিছু বলতে চাই, কেন বারবার শুনবো হবে, এই জন্য এটা মূলত ওয়েস্টার্ন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা থেকে আসছে এটা, কারণ তারা এত রজগুণ সম্পূর্ণ, তারা নিজেরা বসে শুনতে চায়, শুনতে পারে না যে একজন অন্য একজন বললে আমি শুনতে বসবো, এটা কীরকম। আমিও একজন মানুষ, আমিও একজন ব্যক্তি, আমারও স্বতন্ত্রতা আছে, আমার স্বাধীনতা আছে, আমারও ব্যাখ্যানতা বা আমার কথা বলার অধিকার আছে, আমিও কথা বলতে চাই, আমিও আমার মনোভাব প্রকাশ করতে চাই, তাই হ্যাঁ শিক্ষক বলছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার মনোভাব আমিও প্রকাশ করবো। সেই জন্য যদি তাদেরকে এরকম বলে আপনারা বসুন দু ঘন্টা তিন ঘন্টা আমরা ক্লাস করবো, বসে শুনুন, উঠে চলে যাবো, বা সেটা সেই সেই ধৈর্য নেই, তো সেই জন্য সেই সেই পন্থাগুলি ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে, ওদের মনোযোগে টিকিয়ে রাখার জন্য একটু নাটক করুন, দলগত কাজ করুন, তার উপস্থাপন করুন, বক্তৃতা করুন, বিতর্ক করুন, ছবি আঁকুন, যাতে মনোযোগটা ধরে টিকিয়ে রাখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্ডার গার্ডেনে বিভিন্ন কিছু করাতে হবে। যেমন কিন্ডার গার্ডেনে প্রাইমারি স্কুলে কী হয়, শিক্ষকেরা শিক্ষার্থীর পিছনে ছুটেন, তাদের ধরে বেঁধে বসিয়ে বুঝিয়ে ভালো করে পড়াতে হয়, ঠিক না, পড়তে চায় না। আর যখন হাই স্কুলে উঠে বা কলেজে যখন ইউনিভার্সিটিতে যায় তখন কী হয়, শিক্ষকদের সময় নেই, আসবেন ক্লাসে আর আধা ঘন্টা একটু লেকচার দিয়ে চলে যাবেন, ছাত্রদেরকে শিক্ষকদের পিছনে ভাবতে হয়, প্রাইভেট পড়ো, গিয়ে এই করো সেই করো, আমাকে বুঝিয়ে দিন ভালো করে। তো নতুন স্তরে ধরে বেঁধে পড়াতে হয়, তো ওইটা হচ্ছে নবীন স্তরে। তেমন যেন আমাদের বিভিন্ন কোর্স আছে, ভাগবতের উপরে আমরা কোর্স আছে বিভিন্ন কিছু, তো ভক্তিশাস্ত্রী আছে, তো সেখানে আমরা এই ধরনের ড্রামা ড্রামা অ্যাক্টিভিটি করি। ওখানে যদি বলা হয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা বসে পড়ি লেকচার দিয়ে বসুন শুনুন, ওখানে ড্রামায় অনেক কিছু করতে হবে। কিন্তু এই জন্য আমরা দু ধরনের শিক্ষা পদ্ধতি আছে, লক্ষ্য ভিত্তিক আর বিষয় ভিত্তিক। আমরা ভক্তিশাস্ত্রে যখন ভগবদ্ গীতা করি, এটা হচ্ছে লক্ষ্য ভিত্তিক শিক্ষা, যে এই আজকের একটা পাঠ, আজকের পাঠে এতটা শ্লোক আলোচনা করা হবে, এই পাঠ এই শ্লোকগুলি থেকে আমরা এই লক্ষ্যগুলি পেলাম, বা এই লক্ষ্যগুলি ক্লাসের শেষে শিক্ষার্থীরা এই এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সাধন করতে সক্ষম হবে, এটা হচ্ছে লক্ষ্য ভিত্তিক শিক্ষা। আর বিষয়ভিত্তিক শিক্ষা হচ্ছে না, পুরো বিষয়টাই হচ্ছে এখানে দিব্য পারমার্থিক চিন্ময়, পুরো বিষয়টাই আমরা পড়ে যাবো। তো আমরা এখানে যেটা করছি এটা বিষয়ভিত্তিক শিক্ষা, আর বক্তৃতাতে যেটা করি আমরা এটা হচ্ছে লক্ষ্যভিত্তিক শিক্ষা। লক্ষ্য একটা উদ্দেশ্য আছে, ওখানে দেখবেন সব কিছু আমরা টাচ করি না, সব কিছু স্পর্শ করা হয় না, অল্প অল্প একটু এখানে মেন মেন বিষয়ে পুরো অধ্যায় থেকে চার পাঁচটা থিম আছে, ওইটা নিয়ে ওইটা ওইটার উপরে একটু ড্রামা ওইটার উপরে একটু আলোচনা করে ব্যস হয়ে গেল, লক্ষ্যটা সাধিত হয়ে গেলে হয়ে গেল। কিন্তু যদি আমাদের এখানে আমরা অনেকটা সামারাইজ যদি সময় কমের জন্য সংশোধন জন্য, কিন্তু যেমন ভাগবতমের উপরে না ভক্তি বৈভব ক্লাস করি, ভক্তিভাবে আমরা এরকম বিষয় লক্ষ্যভিত্তিক বিভিন্ন ইয়ে করি, ড্রামা এই সেই করি, কিন্তু আমাদের আরেকটা কোর্স আমরা করছি ভাগবত বিচার, সেখানে আমরা বলি কি এটা বিষয়ভিত্তিক, বসুন শুনুন, এবং এটা আমরা প্রত্যেকটা শ্লোক করবো, প্রত্যেকটা অনুবাদ করবো, পাঠ করে ধীরে 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 এগিয়ে যাবো, কারণ বিষয়টাই হচ্ছে এখানে এখানে চিন্ময়। তো টিটিসি কোর্সে কিন্তু লক্ষ্যভিত্তিক শিক্ষাটা বেশ জোর দেই, শিক্ষক প্রশিক্ষণ কোর্সে, যেমন আমি শিক্ষক প্রশিক্ষণ কোর্স করাই, আমি লক্ষ্যভিত্তিক শিক্ষাটাকে জোর দিই, কেন জোর দেই, কারণ যেহেতু আমাদের অডিয়েন্সটা সেরকম, সেই জন্য একটা গুরুত্ব আছে। কিন্তু আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে নিম্ন স্তরে, প্রাথমিক স্তরে সেই অডিয়েন্সটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই প্রাথমিক স্তরের অডিয়েন্স থেকে দ্বিতীয় স্তরে নিয়ে আসা, উন্নত স্তরে নিয়ে আসা। যদি এই প্রাথমিক স্তরে থেকে যায় সারা জীবন তাহলে কী লাভ? তাই প্রাথমিক ক্ষেত্রে যেন আমার বিভিন্ন কোর্স আছে, আইডিসি কোর্স, ডিসাইপল কোর্স, তারপর অন্যান্য কোর্স আছে, এখানে আমরা এই ধরনের টেকনিকগুলো ইউজ করি, অনেক কিছু প্রজেক্টর এই সেই ড্রামা এই সেই। কিন্তু যখন তারা আরেকটু উন্নত হয়, মনোযোগ আসে বা সত্যগুণের শ্রবণ করার যোগ্য হয়, তখন না বসুন শ্রবণ করুন। তো এই জন্য এই যে এই শ্রবণের দ্বারা ভগবান হৃদয়ে অবরুদ্ধ হন সেই কথা বর্ণনা করছেন ১১ পর্যন্ত। এখন ১২ থেকে অর্জুন বলা শুরু করেছেন, হে কৃষ্ণ আমি আপনাকে, আপনি যা বলছেন আমি সত্য বলে স্বীকার করছি এবং আমি আপনাকে পরম সত্য বলে গ্রহণ করছি। ১২ ১৩টা পড়ুন। এভাবে অর্জুন বলছেন যে সমস্ত ঋষিরা আপনাকে এরকম বর্ণনা করেন, প্রামাণিকভাবে আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধর্ম, পরম পবিত্র, পরম পুরুষ, কথা হচ্ছে অর্জুন তো কৃষ্ণ তো অর্জুনের বন্ধু, অর্জুন হয়তো বলছে ঠিক আছে আপনি সব মহান মহান মহান, কিন্তু না বলছে এটা আমি বলছি না, বরং এটা সমস্ত দেবর্ষী নারদ অসিত দেব আদি মহান মহান ঋষিরা মহান মহান ব্যক্তিরা এটা বলছেন, এটা প্রমাণিত, আমার মন করে ভাবে না, এটা বলছেন ঋষিবীর বহুদা ঋষিরা বলেছেন। চোদ্দ নম্বরটা পড়ুন, বলছেন যে হে হে ভগবান আমি আপনার ঐশ্বর্য সময় জানতে পেরেছি বুঝতে পেরেছি আপনার ঐশ্বর্য কি এটা আমরা বুঝতে পেরেছি, এর সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ নেই, এটা অর্জুন বলছেন। তারপরে তিনি বলছেন ঠিক আছে তো তাহলে কি, তাহলে কি করা উচিত, এটা পরবর্তী যোগে বলছেন। পনেরো নম্বর শ্লোকটা পড়ুন, তো এখানে অর্জুন কি বলতে যাচ্ছেন যে তুমি নিজেই তোমার সম্বন্ধে বলছো, তোমার তোমার তোমাকে তোমার মতো আর কেউ জানতে পারে না, তোমার তাকে ভালো আর কেউ জানতে পারে না, তাই তুমি যদি আমাকে বলো তোমার সম্বন্ধে তাহলে সেটা সব থেকে ভালো হয়, তুমি তোমার সম্বন্ধে আমার কাছে বলো, সেটাই তিনি অর্জন করতে যাচ্ছেন। ষোলো নম্বরটা পড়ুন, তো তোমার প্রকাশ তুমিই জানো, তোমার প্রকাশ তুমিই জানো, আর কেউ জানে না বা আর কেউ তোমার মতো জানতে পারে না, তো সেজন্য হে ভগবান তুমি যদি আমাকে তোমার সম্বন্ধে বলো তার থেকে ভালো আর কি হতে পারে, কৃপা করে আমার কাছে তোমার সম্বন্ধে তোমার বিভূতি ব্যাখ্যা করো, সেটাই তিনি বলছেন। কেন বিভূতি বর্ণনা করবো, এটা বর্ণনা করলে কী লাভ হবে, আমার বিভূতি যদি বর্ণনা করে কী ফল হবে, সেটা তিনি সতেরো নম্বর শ্লোকে বলছেন, অর্জুন বলছেন করুন। আমি তোমাকে চিন্তা করি, কারণ হে বলি না প্রভু আপনার সম্বন্ধে একটু বলুন আমাকে, অনেকে সিংহের মধ্যে প্রশ্ন করি না আপনি কিছু বলুন আমাকে, আপনার ব্যক্তিগত সম্বন্ধে জীবন সম্বন্ধে কিছু বলুন, বা আপনি কীভাবে ভক্তিতে এলেন, কেন বলবো আমি বললে কী লাভ হবে না, আপনি বললে তখন আমি আপনার কাছে অনুপ্রেরণা পেতে পারি, আপনার কাছে উৎসাহ পেতে পারি, সেরকম অর্জুন বলছেন যে আপনি আমার কাছে আপনার বিভূতি সম্বন্ধে বলুন। কৃষ্ণ বলছেন কেন বলবো বিভূতি বললে কী লাভ হবে, সেটাই বলছেন যে আপনার বিভূতি আমাকে বললে আমি সর্বদা আপনাকে চিন্তা করতে পারবো এবং বিভিন্ন আকৃতির মাধ্যমে আপনি আপনাকে চিন্তা করতে পারবো, সেটাই তিনি বলছেন আপনাকে বিভিন্নভাবে চিন্তা করতে পারবো, তো সেই ইয়ে নিয়ে। অতএব শুধুমাত্র আমার ক্ষেত্রেই না, আপনার এই বিভূতিগুলি বললে বহির্মুখ ব্যক্তি যারা আছে অভক্ত তারাও এই এই বিভূতিগুলি জানার মাধ্যমে আপনার ভক্ত হতে পারে, সেটাই তিনি আঠারো নম্বর শ্লোকে করুন। তো এই জন্য বলছেন তোমার যোগ যোগ বিভূতিগুলি আমাকে বলুন, উপদেশ ইয়ে করছেন অনুরোধ করছেন অর্জুনের কাছে। এটি হচ্ছে যে ভগবানের ভক্তরা বারবার ভগবানের কথা শুনতে চান, যদিও বিভূতিগুলি ভগবান বলেছেন কিছুটা কিন্তু অর্জুন আবার বিস্তারিতভাবে শুনতে চান, কেন শুনতে চান না, ভগবানের সম্বন্ধে ভক্তরা শোনা একটা স্বাভাবিকভাবে আগ্রহ, কাউকে জোর করে এখানে ছেলতে হবে না যে একটা সুন্দর হরি কথা না, স্বাভাবিকভাবে ভগবানকে তারা ভগবানের ভক্তরা পছন্দ করে ভালোবাসেন মানে তার সম্বন্ধে শুনতে চান। বয়ম তুন তাৎপর্য প্রভুপাত উদ্ধৃত করছেন, বয়ম তুন বৃত্তিপ্রিয়াম উত্তম শ্লোক বিক্রমে ইয়াৎ শৃঙ্গতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে পদে রস আস্বাদন করো, প্রতি পদে পদে রস আস্বাদন করো, ভক্তি রসের দ্বারা রসের মধ্যে মধ্যে রসে মগ্ন থাকে ডুবে থাকে। ভক্তি মানে কি আসলে, আমরা আগে কত কত নবম অধ্যায় শেষের শ্লোকটা কি বলছিলেন ভগবান, মন মনে হোক আমার ভক্ত হোক, ভক্তি মানে আসলে কি, যেন তেন প্রকারেন মনহ কৃষ্ণ নিবেশ হয়ে মনকে কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে নিয়োগ করা নিযুক্ত করা, নিযুক্ত কিভাবে করবো আমরা মনকে, মনের কাজটা কি, যেমন আমরা আমাদের চোখ আছে চোখকে গিয়ে ভগবানের সেবা যুক্ত করতে পারি দর্শন করে, কানটাকে ভগবান সাহেব শুনতে পারি, করতে পারি শ্রবণ করে, মুখকে গিয়ে জিভাকে শ্রবণ করতে পারি, প্রসাদ গ্রহণ করে বা কৃষ্ণ কথা বলি। তো একইভাবে মনের কাজটা, মনের ফাংশনটা কি কি বলুন? অনুভব করা, চিন্তা করা, সংকল্প করা বা কোনো কিছু বাসনা করা, থিঙ্কিং, ফিলিং, উইলিং রূপাত বলছে। তো আমরা চিন্তা করি মন দিয়ে, কোনো কিছু অনুভব করতে পারি এবং কোনো কিছু সংকল্প করতে পারি, কোনো কিছু আশা করতে পারি আমরা। এটা হচ্ছে মনের কাজ। এখন এটা মন, আমরা আগে ওই কথাগুলি আলোচনা করছিলাম যে আমরা কোনো ইন্দ্রিয়কে নিষ্ক্রিয় রাখতে পারি না, এটা হচ্ছে মায়াবাদীদের পন্থা, কিন্তু এটা সফল হয় না। তারা ইন্দ্রিয়কে নিষ্ক্রিয় রেখে দেওয়া যাবে না, নিষ্ক্রিয় করে রেখে দেওয়া যাবে না, এটা কাজ করতেই হবে। এটা কাজ করবে, এটা দিয়ে আমরা আমাদের চোখকে বন্ধ করে আমরা চোখে ইয়ে বেঁধে রেখে দিতে পারি না, চোখটা দেখতেই থাকবেই, কিছু না কিছু দেখবে। তাই হয় আমরা জাগতিক সৌন্দর্য দর্শন করি, না হয় ভগবানের সৌন্দর্য দর্শন করি, যে কোনো একটা, এটা আমাদের চয়েস। জাগতিক সৌন্দর্য দর্শন করলে কি হবে? বন্ধন হবে, আর ভগবানের সৌন্দর্য দর্শন করলে আমাদের মুক্তির কারণ হবে। জিহ্বা দ্বারা আমরা কথা বলি, কথা আমরা বলতেই থাকবো, আমরা কখনো কথা বন্ধ করতে পারবো না। মৌনব্রত, একজন ভক্ত বলছিলেন বৃন্দাবনে গেছেন, তো মৌনব্রত করেছেন একজন বাবাজি, তো তার মৌনব্রত করে কিন্তু করে কি স্লেটের মধ্যে লিখে, স্লেটের মধ্যে চোখ দিয়ে লিখে একে অন্যের সাথে কথা বলে। তো স্লেটের মধ্যে লিখেছেন, লিখে ডাকছেন দুর্গকে, লিখে দেখেছেন আজকে ইন্ডিয়া কত রান করেছে, সচিন টেন্ডুলকার কত রান করেছে, ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলছিল, সচিন টেন্ডুলকার কত রান করেছে, সে বাবাজি জিজ্ঞেস করছে। তো এই হচ্ছে মৌনব্রতের অবস্থা, ঠাকুর যদি মৌনব্রতের অবস্থা ছিল। প্রভুপাদ যখন বলে ভাগ প্রথমে ছোট আছে মৌনী সম্বন্ধে, মৌনী এখানে আগে স্কুলতে মৌনী সম্বন্ধে আসতে আসছে, দেখুন মৌনব্রত মৌনী, এই মুক্তি, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এখানে মৌনির কথা বলছেন। এখানে বৈষ্ণবের ২৬টা গুণে বলছেন মৌনি, তিনি মৌন থাকেন। তখন মৌন মানে কি? কথা কম বলা, কথা কথা না বলা, সাইলেন্ট, নিঃশব্দ, কোন শব্দ না। কিন্তু প্রভুপাদ কিভাবে মৌনিক কথাটা ব্যাখ্যা করছেন? কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা না, ঠিক যেরকম ভগবানকে বলা হচ্ছে নির্গুণ, ভগবান কোনো গুণই নেই। তার মানে কি, আসল মানে কি? জড় গুণ নেই, চিন্ময় মানে জড় গুণ নেই। কিভাবে মৌনী মানে কি? কথা না বলা, আক্ষরিক অর্থ, কিন্তু ভুল অর্থটা কি? জড় কথা না বলা। একইভাবে আমরা মন, মনকে কখনো আমরা আমরা এরকম আটকে বাদ বেঁধে রাখতে পারি না যে মন কোনো চিন্তা করবে না, কোনো সংকল্প করবে না, কোনো কোনো অনুভব করবে না, এটা করতেই থাকবে। তাই একটা কথা হচ্ছে আমরা কোনটা করবো, আমরা ভগবানের কথা মনে করবো, চিন্তা করবো, সংকল্প করবো, নাকি মায়ের কথা চিন্তা করবো, এটা কাজে লাগাতেই হবে। কীভাবে আমরা সবচেয়ে মনকে ভগবানের সেবা লাগাতে পারি? ভগবানের কথা চিন্তা করা, ভগবানের কথা অনুভব করা, ভগবানের কথা, ভগবান সম্বন্ধে কিন্তু সংকল্প করা, ইচ্ছা বাসন পোষণ করা, চিন্তা করা। চিন্তা কীভাবে করবো আমরা? শ্রবণ কীর্তনের মাধ্যমে। মূলত হচ্ছে স্মরণম, স্মর্তব্য স্মরতম বিষ্ণুর বিস্মর্তব্য না যাওয়া উচিত, সবসময় কৃষ্ণকে স্মরণ করুন, কৃষ্ণকে স্মরণ করুন, ভুলে যাবেন না, এটা হচ্ছে মূল পন্থা আমাদের। স্মরণ কীভাবে করবো আমরা? বাকি সমস্ত পন্থার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে স্মরণ করা, শ্রবণ করার মধ্যে ভগবানকে স্মরণ করছি, কীর্তনে ভগবানকে স্মরণ করছি, এই জন্য শ্রবণম কীর্তনের পন্থাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যার মাধ্যমে আমরা সবসময় ভগবানকে স্মরণ রাখব। হ্যাঁ, তো তারপরে এখন ১৯ নম্বর শ্লোক থেকে ভগবান বিভূতির কথা বলা শুরু করুন, অনুষ্ঠা করুন। কয়েকটি প্রধান প্রধান বিভূতি সম্বন্ধে তুমি আমার বিভূতি সম্বন্ধে, যদি আমার অনেক বিভূতি আছে, আমার অনেক অনেক বিভূতি আছে, তার কোনো অন্ত নেই, তার কোনো অন্ত নেই, এটা হচ্ছে অন্তহীন। নাস্তি অন্তহ বিস্তারস্য, বিভূতি বিস্তারের কোনো অন্ত নেই। কিন্তু সেখানে প্রধান প্রধান মূল মূল কয়েকটা বলবো আমি, প্রধানত প্রধানত প্রধান প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কিন্তু না তার শক্তি বৈচিত্র্য অনন্ত, অনন্ত শক্তি সম্পূর্ণ, সেই অনন্ত শক্তিকে পূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, বিভূতি মানে কি এখানে, যার সে শক্তি ভগবান নিয়ন্ত্রণ করে। অমর কোষ অভিধানে বিভূতি শব্দের অর্থ বলা হচ্ছে অসাধারণ ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্য জ্ঞান। এই কথা হচ্ছে তাহলে কেন আমরা এগুলো জানার প্রয়োজন কি আছে, আমরা এই ঐশ্বর্য কেন জানবো, ভগবান এই ভগবান সেই কি প্রয়োজন আছে? ঠিক আছে, ভগবান শব্দ শুনবো তো আমরা, ভগবানকে স্মরণ করলে হবে তো, সরাসরি কোথায় যাবো আমরা, দশম স্কন্ধ কৃষ্ণ লীলা বা রাসলীলা শ্রবণ করি, ভগবানের লীলা শ্রবণ করি, সরাসরি লীলা শ্রবণ করি, মাধুর্য রস মাধুর্য লীলা শ্রবণ করি, এটা সমস্যা কি? এই জন্য বলা হচ্ছে যদি আমরা, এই জন্য ভাগবতমে প্রথম থেকেই প্রভুপাদ ব্যাখ্যা করছেন বারবার, এই ভাগবতমকে আমরা যদি শুরু থেকে না পড়ি ধীরে 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 ধীরে, তাহলে আমরা আর সেই অন্তরঙ্গ লীলা অনুধাবন করতে পারবো না, করতে পারবো না। একদিন উদাহরণ দিচ্ছিলেন যে আপনি কাছে, আপনি বিজনেসম্যান ব্যবসায়ী, অন্য একটি বিষয়ে এসে সাক্ষাৎ হলো আজকে আপনার, দেখা হলো প্রথমবার পরিচয় হলো, তো আপনি কে কি করেন, ঠিক আছে পরিচয়, তারপরে জিজ্ঞেস করেন যে আপনার পরিবারে কে কে আছে, আপনার পত্নীর নাম কি, আপনার পিতার নাম কি, মাতার নাম কি, তাদের সাথে পরিচয় করান, বললে হবে প্রথম দিন? প্রথমে তার সঙ্গে জানতে হবে সেই ব্যক্তি কে, তার সম্বন্ধে জানবো আমরা, তার সম্বন্ধে নিজেরা পরিচিত হবো আমি, তারপরে তার পরিবার সম্বন্ধে জানবো আমরা। দেখিয়ে ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে আগে জানবো, এক থেকে নয় স্কন্ধ পর্যন্ত ঐশ্বর্য বলা হচ্ছে, তারপরে দশম স্কন্ধে গিয়ে ভগবানের মাধুর্যের কথা বর্ণনা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ভগবানের ঐশ্বর্য আমরা জানতে না পারি, ততক্ষণ পর্যন্ত কি হয়, ভগবান মাধুর্য উপলব্ধি করতে পারি না, বরং কি হয় তখন অনধিকার চর্চা নেই, এবং সেটা তখন বিক্রিয়িতম ভজন ব্রজবধূ বিধিদিন চ বিষ্ণু সদ্ভান্বিতাশ্নু শৃণয়া অনুবিক্রি বর্ণয়ন দিয়ে বলছেন যে ভগবান এবং গোপীদের মধ্যে লীলা বিলাস চলেছিল, কৃষ্ণ লীলা রাসলীলা, এটা হচ্ছে এমন কি হয় সেটা শ্রবণ করলে হৃদয়ে সমস্ত কাম দূরীভূত হয়, সমস্ত কলুষ দূরীভূত হয়। কখন সেটা দূরীভূত হয়, যথাযথভাবে শ্রবণ করে পরম্পরা ধারাবাহিকভাবে শ্রবণ করলে তখন পরম্পরা, আর না হলে কি হবে, যেটা ঔষধ রূপে কাজ করবে ওটাই বিষ হয়ে যায়, সেটাই বিষ হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত সুবিধা করে একজন শিষ্য ছিলেন, জীবনের সময় দেখা যায় যেমন আমাদের একজন ভক্ত এসছে, আমি নবদ্বীপে গেছিলাম আমরা ঘুরতে, তো উনি গেছেন সোনার গৌরাঙ্গ মন্দির আছে না নবদ্বীপে, সেখানে বোস্টল আছে, তো গিয়ে উনি খুঁজছে উজ্জ্বল নীলমণি বই খুঁজছে, উজ্জ্বল নীলমণি বইটা আছে নাকি দেখা, দেখছেন বলে আপনি এটা কেন দেখছেন পুরো, বুঝলি না, যখন বয়স টয়ার সময় বসে বসে পড়বো, নিয়ে রাখি এখন উজ্জ্বল নীলমণি মাধুর্য রস সরাসরি ভগবান এবং গোপীদের রাধারানীদের রাধারানী এবং অন্তরঙ্গ দিলেন, উজ্জ্বল নীলমণি বিদগ্ধ মাধব ললিত মাধব এই সমস্ত গ্রন্থগুলি, কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত গ্রন্থগুলি আছে। অনেক সময় দেখা যায় এই এই প্রবণতা চলে আসে ভক্তদের মধ্যে, আর তারা সরাসরি ওই মাধুর্য দিলায় প্রবেশ করতে চায়, কিন্তু এটা অধিকার চর্চা। তো ভক্তি সিদ্ধান্ত কবিটাগুলো একজন শিষ্য ছিলেন, খুব অন্তরঙ্গ ছিলেন শিষ্য, এবং তিনি ভক্তিবাদ ঠাকুরের সময় থেকে ছিলেন, ভক্তিবাদ ঠাকুরের সেবা করতেন, ভক্তিদের শিষ্য হন। তো ভক্তি সিদ্ধান্ত এটা করতেন সবাইকে আপনি করে কথা বলতেন, তার সমস্ত শিষ্যদেরকে আপনি করে কথা বলতেন, কেবল কয়েকজন ভক্তকে তিনি তুমি করে বলতেন, তার তিনি ছিলেন একজন, আর ওই শিষ্য উনিও ভক্তি সরস্বতী তুমি করে বলতেন, সেরকম সম্পর্ক ছিল তার শিষ্যের মধ্যে, এত অন্তরঙ্গ ছিলেন। ভক্তিদান স্বামী ঠাকুর তাকে বলছেন কয়েকবার তুমি সন্ন্যাস নাও, তিনি বলছেন না এখন না এসে, তো তিনি তখন এই রূপকোষের উজ্জ্বল নির্মলি গ্রন্থ পড়ছিলেন, না করেছেন তাকে পড়তে, তিনি পড়েছেন কিছুদিন পরে তিনি আশ্রম পরিত্যাগ করেন, গিয়ে তিনি গৃহস্থ হয়ে যান, তো তখন ভক্তিদান খুব কষ্ট পেয়েছিলেন সেটাতে, তো তিনি তখন সেখানে উইল লিখেন না, উইল লিখেন বা ইয়ে লিখেন, উইলকে কী বলে বাংলায়, ইউ লাস্ট তার আপনার শেষ শেষ কী বক্তব্য, শয্যাশায়ী কোনো ব্যক্তি তার শেষ বক্তব্য লিখে তার শেষ কথাগুলি লিখে রাখে ডকুমেন্টেশন, ডকুমেন্ট করে রেখে, তো সেখানে তিনি লিখছেন গৌরী আমার সম্বন্ধে লিখছেন, সেখানে তিনি লিখছেন পরমানন্দ বিদ্যাবিনোদ তার নাম ছিল, হ্যাঁ তুমি আমার প্রতি আরও কৃপালু হওয়া উচিত ছিল, তোমার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, তুমি আমার প্রতি ভালো আচরণ করবে, বুঝলে ভক্তি, হ্যাঁ তোমার আমার প্রতি আরো সহানুভূতিশীল হওয়া উচিত ছিল, বা তিনি তাকে বলছিলেন তোমার এরকম করা উচিত হয়ে যে খুব আঘাত গেছিল, ভক্তি সিদ্ধান্ত বলছিলেন, তো মানে ভক্তিদের খুব আঘাত পেয়েছিলেন, তারপর ওই ইয়ের পরে বা ওই তিনি দুঃখ পেয়েছিলেন যে এরকম করা উচিত হয়নি, যাই হোক, তো মূল কথা হচ্ছে এরকম একজন উন্নত একজন ভক্ত ছিলেন তিনি, এরকম একজন উন্নত ভক্ত ছিলেন, খুব অন্তরঙ্গ ছিলেন। একবার তিনি আর একজন ভক্তকে নিয়ে যাত্রা দেখতে গিয়েছেন, যাত্রা নাটক যাত্রা হতো না গ্রামে, ওটা দেখতে গেছেন। যে ভক্তকে নিয়ে গেছেন দেখতে, ওরা আসার পরে ভক্তি সোজা করে ওই ভক্তের খুব তিরস্কার, তুমি কেউ যাত্রা দেখতে গিয়েছো, যাত্রা মনে করে মুভি দেখতে গেছে, কোনো সিনেমা হলে চলে গেছে এরকম, তুমি কেন ওখানে গেছো? তো বলছে গুরুদেব গুরুমা আমি যাই, উনি আমাকে নিয়ে গেছেন। বলছে উনি যেতে পারে, উনি যে কোনো যেখানে যেতে যেতে পারে, ওনার কোনো সমস্যা নেই, আমি ওনাকে সেই অনুমতি দিয়ে দিই, তুমি তুমি যাবে না, তোমার জন্য না সেটা সেরকম। তো এই জন্য অনেক সময় হয় এরকম দেখা যায়, একজন রাধেশ্যাম বাবু বলছিলাম রিসেন্টলি কথা বলছিলাম, উনি বলছিলেন এরকম পুনেতে একজন ব্রহ্মচারী ছিল, তো তারপর কিছুদিন পরে সেই ব্রহ্মচারী আশ্রম ত্যাগ করে চলে যায়। তখন চার যার তার লোকারে গিয়ে দেখা যায় কি এরকম বিশ ২৫টা এরকম সব রাধাকৃষ্ণ অন্তরঙ্গ লীলা সম্বন্ধিত গ্রন্থগুলি আছে। বৃন্দাবনে প্রতিবার যেত সে এবং সেখান থেকে ওই বই বৈগুন্ধনের বই সব কিনে। এই জন্য আমরা অন্যান্য আচার্যদের গ্রন্থ পড়তে পারি, অন্যান্য আচার্যের গ্রন্থ পড়তে পারি, কিন্তু আমাদের সবসময় তৎ সিদ্ধান্ত যেগুলি বলতেন সেগুলি আমাদের সেগুলিতে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। আচার্যরা যে যেমন ওই যে গ্রন্থগুলি এগুলি আমাদের জন্য লিখেননি সহজ কথা, ওগুলি আমাদের জন্য লিখেন, রূপ গোস্বামী বা তিনি বিদগ্ধ মত লিখেন, এটা আমাদের জন্য লিখেননি। ওরা হচ্ছে গোস্বামী তার এই গ্রন্থগুলি একে অন্যের জন্য লিখতেন, একজন আরেকজনের জন্য লিখতেন, আরেকজনের পৃথিবীদের জন্য লিখতেন, তাদের মধ্যে পরস্পরের মধ্যে। এই জন্য আরও অনেক গ্রন্থ ছিল এরকম, পরবর্তী একটা গ্রন্থ সমাধিগুলো একটু সমাধি দেওয়া হয়েছে, সবার জন্য নয়, সবার জন্য নয়, বরং কেউ যদি হৃদয় যদি শুদ্ধ না হয় কারো, সে যদি রাধাকৃষ্ণ অন্তরঙ্গ দিয়ে সম্ভব করতে যায়, তখন তার এটা বরং হিতে বিপরীত হতে পারে, হিতে বিপরীত হতে পারে। অনেক সময় হয় না, আমরা যেমন পড়ছি দশম স্কন্ধ পড়ছি বা কৃষ্ণ বই পড়ছি, রাসলীলার কথা পড়ছি, বা অনেক সময় দেখা যায় অনেক বক্তা খুব রসিকভাবে বলা শুরু করেন, কিন্তু ওই সমস্ত কথা জনসম্মুখে আলোচনা করার জন্য না, ভক্তির সম্বন্ধে সিন্ধুও সেখানে অনেক কিছু আছে, প্রভুপাদ বলছেন এই সমস্ত কিছু ক্লাসে এত আলোচনা করার প্রয়োজন নেই, এত আলোচনা ডিটেলস আলোচনা নেই, কেউ পড়তে পারে নিজেরা পড়তে পারে, পড়ে নিক, প্রভুপাদ সেরকম করে দিয়েছেন আমাদেরকে, কিন্তু আলোচনা করার প্রয়োজন নেই। তোমরা রামানন্দরা অনেকে খুব ইয়ে, রামানন্দর কথা, রামানন্দরায় সংবাদ, ঠিক আছে, রামানন্দ শুরুর দিকে বলছিলেন ভক্তি বলছেন চতুর্থ, ঠিক আছে, তারপর যখন উজ্জ্বল রসে প্রবেশ করেন, অনেকে আছেন ওইটাকে আরো গভীরভাবে বর্ণনা করার চেষ্টা করেন, ওইটাকে দেখি ওটা কি আছে, ওখানে বেনুগীত বা এই সেই ভগবত গীতি শুনছে না কেউ, বেনুগীত কখন শুনবে, ভগবত গীতি শোনার চেষ্টা করছে না, সবাই বেনুগীতের প্রতি আকৃষ্ট হচ্ছে। একদিন বক্তা বলছিলেন যে ভগবান যে বাঁশি বাজাতেন বেনু বাজাতেন না, ভগবানের যে অধর ঠোঁট দিয়ে যে বাঁশি বাজাতেন অধরামৃত, গোপীরা সে বাঁশিকে তারা অভিশাপ দিচ্ছে, বলছে এই বাঁশি হচ্ছে আমাদের শত্রু, কেন শত্রু না, একে তো সে সবসময় কৃষ্ণের সাথে আছে, সে কৃষ্ণের অধরামৃত পান করছে, তার উপর সে শব্দ করে বাঁশি বাঁশির শব্দ দিয়ে আমাদেরকে আরো খোঁচা দিচ্ছে, খোঁচা দেয় না অনেক সময়, দেখো আমি কত মহান, তোমার তোমার তোমরাকে এই জিনিসটা পাওনি আমি পাচ্ছি, খোঁচা দেয় না, তো বাঁশি আমাদের খোঁচা দিচ্ছে, সে একে তো কৃষ্ণের অধরামৃত পান করছে, আমাদের খোঁচা দিচ্ছে, সে কৃষ্ণের অধরামৃত ইয়ে করছে। তো রাধারানী গোপীরা বলছেন এই বাঁশি তো বাঁশি, যে বাঁশি তো বাঁশের পাশে, যে বাঁশ থেকে জন্ম নিয়েছে, বাঁশি তো বাঁশ দিয়ে বানায় না, যে বাঁশ থেকে জন্মগ্রহণ করছে, সেই বাঁশটা হচ্ছে মহান, সেই বাঁশের জন্ম সার্থক হয়ে গেছে, এরকম বলছে। তো কৃষ্ণ যেই ঠোঁট দিয়ে বাঁশি অদর দিয়ে বাঁশি বাজিয়েছে, সে একই অদর দিয়ে ভগবত গীতা বলছে, যে ঠোঁট দিয়ে তিনি বাঁশি বাজিয়েছিলেন দিয়ে তিনি ভগবত গীতাও বলেছেন, আমাদের জন্য আগে এই ভগবত গীতা গ্রহণ করা উচিত, তারপর তখন সেই বাঁশির সেই শব্দ শুনতে পাবো, সেই বাঁশির শব্দ আমরা অনুধাবন করতে পারবো, এটা আমাদের আকর্ষণ করতে পারে। সেজন্য এই বিষয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমাদের সাবধান থাকা উচিত যে আমরা যখন ভগবানের ঐশ্বর্য জ্ঞানের গুরুত্ব কি, ভগবানের ঐশ্বর্য জ্ঞান ঐশ্বর্য সম্বন্ধে শ্রবণ না করে আমরা মাধুর্যটা অনুধাবন করতে পারবো না, সেটা প্রভুপাদ বারবার তার ভাগবত মেয়ে ভগবত গীতায় তাৎপর্য বারবার তিনি প্রতিষ্ঠা করছেন। যেমন চৈতন্যচরিতামৃত না পড়তে বলছেন সরাসরি, চৈতন্যচরিতামৃত পড়ো না, চৈতন্যচরিতামৃত হচ্ছে কি পিএইচডি কোর্স, আগে গীতা ভাগবত চৈতন্যচরিতামৃত, কারণ তো হচ্ছে কি, কারণ যদি আগে ভগবান মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার না করে কেউ বুঝতে না পারে তাহলে চৈতন্য চরিতার মধ্যে বলে বুঝতে পারবে না, বরং এখানে তার অপরাধ হতে পারে। তো মূলত বাঙালিরা করতে পারে, প্রভুপাদ সেই দৃষ্টিভঙ্গি বলেছিলেন চৈতন্য চরিতার মধ্যে, কিন্তু আগে ভগবান সম্বন্ধে আগে জানার চেষ্টা করো, তারপরে ভগবান অন্তরের মধ্যে জানতে হবে। তো অনেকে আবার এরকম না যে চৈতন্য চরিতা পড়বই না আমরা, রেখে দেবো এরকম না। অনেক ভক্ত এরকম, অনেক সিনিয়র ভক্ত বলছেন আমি এখন চৈতন্য চরিতা পড়ি না, আমি আগে গীতা ভাগবো চেষ্টা করি চৈতন্য চরিতা কাজ করবো। মহাপ্রভু যে ভগবান কখন চৈতন্য মধ্যে পড়বো না আমরা, যদি মহাপ্রভু যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান কৃষ্ণ একই, যদি আমাদের সন্দেহ থেকে থাকে চৈতন্য চরিতার মধ্যে পড়বেন না, আর যদি কোনো সন্দেহ না থাকে চৈতন্য মধ্যে পড়ছে না। তো এখন ভগবান তার বিভূতি সম্বন্ধে বলা শুরু করছেন, আমি এই আমি সেই, সেগুলো আমরা পড়ে যাই, পুরী থেকে পড়ুন।
আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত
পারণ, আমি
সর্বভূতের আদি মধ্য আদি মধ্য অন্ত। পরেরটা মধ্যে আমি চিরঞ্জীব সূর্য মরুদের মধ্যে আমি মরি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র।
পরেরটা
সমস্ত বেদের মধ্যে আমি সমস্ত জগতের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রদের মধ্যে আমি শিব, চক্র আকাশের মধ্যে আমি ধ্রুবে, পশুদের মধ্যে আমি অগ্নি এবং সর্বোচ্চের মধ্যে আমি সুখে, মহাশিবের মধ্যে আমি
আমি
ভৃতু, বাক্যসমের মধ্যে আমি মুক্তা, যজ্ঞসমের মধ্যে আমি জপযোগ্য এবং স্থাবর দৃষ্টিসমের মধ্যে আমি আমি সম্রাট, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, সমস্ত গাভীদের মধ্যে আমি সমাবেশ, আমি প্রাণীদের প্রজনন শক্তি এবং সর্পদের মধ্যে আমি সর্পরা দাসী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, জলযজ্ঞের মধ্যে আমি তরুণ, পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর নিপতিগুলো পর্যমা এবং অন্ধকারের মধ্যে আমি জল,
মৃত্যুদের মধ্যে আমি প্রহ্লাদ, ঋষিকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে আমি বিনোদাত্ম মরু।
এক সিরিয়াল কোন
সমস্ত অপরাহ মধ্যে আমি আকার, সমাজ সমূহের মধ্যে আমি বন্ধু সমাজ, সন্ধ্যা কায়দের মধ্যে মহাকাল বুদ্ধ এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্ম, সমস্ত অহংকারীদের মধ্যে আমি সর্বদাসী, মৃত্যু ভাবিকালের বৌদ্ধ সমূহের মধ্যে আমি দুর্গ, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী বাণী, স্মৃতি, মেধা, ভীতি ও ক্ষমা, আমাদের মধ্যে আমি বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, গুরুদের মধ্যে আমি ব্যাস ও ভক্তদের মধ্যে আমি
নেক্সট
জনকারীদের
एकांशेन स्थित जगत अथवा बोनितेन किम ज्ञातेन अथवा अर्जुन विष्टव्यामृतम वदनम एकांश আমি এই সমস্ত বিভূতিগুলো হচ্ছে আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে আমি বিচ্ছুত হয়ে আছি, একটা অংশ হচ্ছে একপাদ বিভূতি আর ত্রিপাদ বিভূতি। এই সমস্ত ভগবান বলছেন জড়জগতের কথা বলছেন, জড়জগতে ভগবান কিভাবে বিস্তার করেছেন নিজেকে, বিভূতি আছে তার ঐশ্বর্য এটা দেখাচ্ছেন। এটা হচ্ছে এক একপাদ বিভূতি, আর এর তিন গুণ হচ্ছে আধ্যাত্মিক জগৎ, চিন্ময় জগৎ। ভগবান এখানে অর্জুনকে বলছেন যে এই জগতে কোনো কিছু নিজস্ব ঐশ্বর্য, কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন, তাই এই সমস্ত কিছুর সম্ভব হয়েছে। এই হচ্ছে মূল, এই এইগুলি জানা আমরা কীভাবে এই এইগুলি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি, যে এই সমস্ত কিছু জানার ফলে আমরা সবসময় ভগবানকে স্মরণ করতে পারি, এই বিভূতিগুলি দর্শন করে, এই বিভূতিগুলি দর্শন করে ভগবানকে স্মরণ করতে পারি। দিব্য বিভূতি সময়ের অন্ত নেই, তাই এই জন্য এই যে ভগবান বলছে বলবানের বল, বলবানের বল, কোন ব্যক্তি বলবান হয়েছে মানে কি সহজে বলবান হয়নি, ভগবানের কৃপায় বলবান হয়েছে, তাকে মর্যাদা শুনতে সম্মান লাভ করেছে, সহজে সম্মান লাভ করেনি, কেউ ব্যক্তি কোনো পদমর্যাদা লাভ করেছে সহজ সহজ কথা না, এটা এটা ভগবানের কৃপায় বা কোনো সুকৃতির ফলে লাভ করেছে, এটা করেছে, তাই তাকেও আমাদের সম্মান করা উচিত। যেমন যখন সনাতন গোস্বামী নবাব হুসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী তখন কী চিন্তা করলেন যে না আমি পরবর্তী মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করবেন, মহাপ্রভুর কাছে চলে যাবেন। তিনি চিন্তা করলেন কি যে হুসেন শাহ তো আমাকে ভাইয়ের মতন দেখে স্নেহ করে, তাই আমাকে ছাড়তে চাইবে না সে, আমি যদি কিন্তু দোষ করি উল্টো তাহলেও তো আমাকে ছেড়ে দেবে পরিত্যাগ। তাই তিনি গেলেন না, তার রাজদরবারে গেলেন না, কয়েকদিন বলে আমি অসুস্থ হয়েছে বলে আসছেন না। এদিকে তিনি কিছু ব্রাহ্মণদেরকে নিয়ে বসে ভাগবত বিচার করছেন, ভাগবত আলোচনা করছেন, ভাগবত আলোচনা করছেন তিনি। তখন হুসেন শাহ একজন বৈদ্যকে পাঠালেন, ডাক্তার পাঠালেন, ডাক্তার এসে বললো না সনাতন তো ঠিকই আছেন, দবির খাস ঠাকুর ঠিকই আছেন, সমস্যা নেই। তখন হুসেন শাহ এসছেন, সে বলছে কী ব্যাপার, আমি ডাক্তার পাঠালাম, ডাক্তার বলছে ঠিকই আছে তুমি, কিন্তু তুমি আসছো না বলছো ঠিক নেই। যখন সনাতন সেই হুসেন শাহ যখন আসলেন ভিতরে, আসার সাথে সাথে সনাতন গোস্বামী এবং ব্রাহ্মণের উঠে রাজি সম্মান করলেন। তখন মহাপ্রভুপাদ সেখানে ব্যাখ্যা করছেন, উনি মুসলিম রাজা ছিলেন তারপর সম্মান করেছে, এটা এমন এমন না যে শুধুমাত্র তারা রাজা ছিলেন বলে সম্মান করেছেন, ভিতরতে গালি দিচ্ছিলেন এমন না, বরং যেহেতু উনি রাজা বা নবাব, নবাব মানে হচ্ছে ভগবানের একটা শক্তি, সেই শক্তির তার একটা বিভূতি সম্রাট, তাই তাকে আমাদের সম্মান করা উচিত, সম্মান করা উচিত সেই দৃষ্টিকোণ থেকে, তাই যে যে শক্তি লাভ করেছে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, এটা ভগবানের শক্তি, ভগবানের বিভূতি, কারো ভালো বুদ্ধিমত্তা আছে এটা ভগবানের বিভূতি, কারো ভালো মেধা আছে ভগবানের বিভূতি, কে ভালো একটা কিছু করতে পারে শক্তি আছে ভগবানের বিভূতি। এইভাবে আমরা সব কিছুকে ভগবানের বিভূতি রূপে ধরে সমস্ত কিছু ভগবানের বিভূতি গ্রহণ করি, তখনই আমরা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় নিজ ইষ্টদেশ, এভাবে ইষ্টদেশ মূর্তি হতে পারে প্র্যাকটিসের মাধ্যমে, এই অভ্যাসের মাধ্যমে সব কিছুকে ভগবানের সাথে সংযুক্ত হবে দর্শন করা, ভগবানের ভক্ত, এটাই হচ্ছে ভগবানের ভক্তের মনোভাব, সব কিছুকে ভগবানের সাথে যুক্ত হবে দর্শন করে, স্বতন্ত্রভাবে কোনো কিছু গ্রহণ করেন না তিনি। একবার বুঝলেন একজন নাস্তিক ছিল, তো নাস্তিক ব্যক্তি সে তার পাশে একজন বয়স্ক ব্যক্তি ছিল, ভগবানের ভক্ত ছিল সেই ব্যক্তি, বয়স্ক ভক্ত ছিল, সেই নাস্তিক ব্যক্তি আর ভগবানের ভক্তের মধ্যে সবসময় ঝগড়া হতো, এ বলতো ভগবান নেই, আর এ বলতো না ভগবান আছেন, ভগবান হচ্ছেন সব কিছু ঈশ্বর, সব কিছু ভগবান দিচ্ছেন আমাদের। তো একদিন নাস্তিককে চিন্তা করলো, নাস্তিক চিন্তা করলো ঠিক আছে যে আজকে আমি একে শিক্ষা দেবো, একটা শিক্ষা দেবো, কী শিক্ষা দেবো? সে করলো কি, বাজারে গিয়ে চাল ডাল সবজি আলু টমেটো যা পাওয়া যায় লবণ টবণ সব কিনলো, বস্তার মধ্যে ভরে নিল, নিয়ে এসে সকালবেলা ওই ভক্তটা ঘুম থেকে ওঠার আগে তার ঘরের বাইরে রেখে দিল সমস্ত কিছু, তবে দরকার সবাই রেখে দিয়েছে, এবং পরে গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে দেখছে কি হয়। যখন সেই ভক্ত বেরিয়ে এসছে ঘর থেকে সকাল দরজা খুলে দেখে দেখলে আর তার ঘরের সামনে এসব চাল ডাল সব কিছু লেখা আছে, বাবা বাবা বাবা, বলে হে ভগবান আপনার কি কৃপা, আপনি কত কৃপালু, না চাইতে আপনি এত কিছু দিয়ে দিয়েছেন আমাকে, আমি চাইনি তারপরে আপনি দিয়ে দিয়েছেন, আপনার কি কৃপা, আপনি আমার প্রতি এত কৃপা। তো আমাদের এই নাস্তিক মহাশয় দেখছিল এতক্ষণ এত কিছু, তো সে এখন বেরিয়ে এলো, সে হাসতে লাগলো, বলেই দেখো তুমি যে মূর্খ এটা হচ্ছে তোমার এর প্রমাণ, ভগবান ভগবান কেউ নেই, ভগবান এটা দেননি, এটা আমি এসে দিয়েছি, এটা তোমাকে আমি বাজারে গিয়েছি, আমি আমার পকেট থেকে টাকা খরচ করে চাল ডাল সবজি সব কিনেছি, আমি মাথায় করে বয়ে নিয়ে এসেছি এখানে রেখেছি তোমার বাড়ির সামনে, দরজার সামনে, যদি ধন্যবাদ দিতে হয় আমাকে ধন্যবাদ দাও, ভগবান এখানে রাখেনি কিছু। তখন সে মুক্ত করলো কি, আবার হাত তুলে বললো হে ভগবান আপনার কি অসীম লীলা, আপনি না তো আমাকে দিয়েছেন বরং নাস্তিকের পকেট থেকে টাকা ভরিয়েছেন, নাস্তিকের কাজে করে বইয়ে নিয়ে এনেছেন, নাস্তিককে আমার সেবায় লাগিয়েছেন, আপনি নাস্তিককে আজ আমার ভক্তের সেবায় লাগিয়েছেন, আপনার কি মানে বিশেষ লীলা। তো ভগবানের ভক্ত সবসময় সব কিছু ভগবানকে দর্শন করেছে, ভগবানের সাথে যুক্ত আছে। ইতি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যুগ নামক শ্রীমৎ ভগবদ গীতার দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত, এখানে ভক্তি বেদান্ত তাৎপর্য ভক্ত দু প্রশ্ন আছে এই অধ্যায়ে। ক্ষত্রিয়দের না প্রবচন, ক্ষত্রিয়দের মধ্যে অন্যতম, ক্ষত্রিয়দের মধ্যে অন্যতম, যেমন আপনি আপনি ভালো সিঙ্গার ভালো গায়ক আপনি, তো সমস্ত গায়কদের মধ্যে বলছেন আমি লোকানন্দ প্রভু, আবার সেটাতে আপনি ভালো বক্তাও বা ভালো একজন আপনি ম্যানেজার, তো ম্যানেজারদের মধ্যেও বলছেন উনি শ্রেষ্ঠ, কিন্তু ক্ষত্রিয়দের মধ্যেও প্রহ্লাদ মহারাজ ভালো শ্রেষ্ঠ।
তো চৌত্রিশ নম্বরে যে আমি এই সমস্ত অহংকারের মধ্যে আমি সর্বকালের কাছে মৃত্যু, ভাবিকালে বস্তুর মধ্যে আমি উদ্ভাবনের নীতি, নারীদের মধ্যে আমি কীর্তি স্ত্রী বাণী স্মৃতি মেধা নীতি এবং ক্ষমতা, এইগুলো কেন বলেন?
সাধারণত বলা হয় যে কীর্তি সেগুলো নারীদের প্রতীক, নারী শক্তির বাইরে নারী বলে স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে, এই এই ব্যাকরণেও দেখবেন এই শব্দগুলো স্ত্রীলিঙ্গ বাচক, ব্যাকরণে ওই কীর্তি স্ত্রী বাণী এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ বাচক,
ক্ষমতা নারী,
ক্ষমতা স্ত্রী, ক্ষমতা স্ত্রীলিঙ্গ বাচক।
আর ধৃতি মানে দেখুন,
ধৃতি মানে হচ্ছে ধৈর্য, ধৃতি
ভগবান বহু জায়গায় ধৃতি ধৃতি কথাটা বলেছেন,
ধৈর্য দৃঢ়ব্রত বা ধৃতিমান ধৈর্য, ধৈর্য কত বলছে ধীরে,
তো ধৈর্যটা স্ত্রীলিঙ্গ থাকে, এই জন্য এগুলো বলা হচ্ছে নি
যেখানে কীর্তি শ্রী বাণী এগুলো ষাটটি ঐশ্বর্যের কথা বলবো, শ্রীলিঙ্গ বাচক, কোন ব্যক্তি যখন ঐশ্বর্যগুলির মধ্যে সব কটি ধারণ করে তখন তিনি মহিমান্বিত হন, মহিমান্বিত মহিমান্বিতা হন, তিনি মহিমান্বিত হচ্ছে, মহিমান্বিত করা হচ্ছে, মহিমান্বিত হন,
মহিমান্বিত অর্থাৎ স্ত্রীলিঙ্গ বলে দিলেন দূষিত হন, কোনো যদি পুরুষ হয় ওর মধ্যে শ্রেষ্ঠ
না পুরুষ, ঠিক আছে পুরুষের মধ্যে সে স্ত্রী যেই গুণটা থাকতে পারে, জাস্ট কথাটা বলা স্ত্রীলিঙ্গ বাচক, তাহলে তো ব্যাকরণগতভাবে কিছু একটা বলতে পারেন ভগবান, যেহেতু প্রভাবিত হয় স্ত্রীলিঙ্গ বাচক, কিন্তু এটা এমন যে পুরুষদের মধ্যেই থাকবে ছেলেদের মধ্যে থাকবে ছেলেদের মধ্যে থাকবে এরকম কিছু, ধৃতি মানে হচ্ছে যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি, অর্থাৎ ধৈর্য, এটা পরে বলছেন অস্থিরতাকে দমন করা যায় সেগুলো হচ্ছে ধৈর্য ধৃতি। আর কোনো প্রশ্ন আছে? এখানে কি বলা হচ্ছে গঙ্গা, হ্যাঁ গঙ্গা যেমন সেটা দুটাই দুজনের শ্রেষ্ঠ, কিন্তু ভাগবত আমি ব্যাখ্যা করে দেখছিলাম আমরা প্রভু উদাহরণ দিচ্ছেন কি, একজন হচ্ছে দাসী আর একজন হচ্ছেন স্ত্রী পত্নী, তো এরকম বলা হচ্ছে, তো এরকম তার প্রভু উদাহরণ দিচ্ছেন যে যখন গঙ্গার জল যখন সে 150,000 গুণ পবিত্র বলা যোগ্য না। ও যা প্রথম স্কন্ধের কোথায় শেষের দিকে বলা আছে এটা, তারপরে বলা হচ্ছে না, ওখানে বলা হচ্ছিল যে ভাগবত বলা হচ্ছে পরীক্ষিত মনে গঙ্গার তীরে উপবেশন করলে, তারপর যে প্রভুপাত বলছে কেউ কেউ বলে পরীক্ষিত মনে গঙ্গার তীরে উপবেশন করেছিল, সেই ক্ষেত্রে বলা হচ্ছে। কারণ আমরা এখানে দেখতে পাই গঙ্গা যমুনা একসাথে বইছে এখানে মায়া দিয়ে গঙ্গা পেয়ে যাবো। অসুরদের গুরু সহজ কথা না, অসুরদের গুরু হয়েছিলেন বলতে পারে তিনি শুক্রাচার্য। হয়তো বা কে কে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন দিক আছে, বিভিন্ন পাঠ আছে, বিভিন্ন ভাগ আছে, কে কে কোনো কোনো ভাগের মধ্যে পারদর্শী। শুক্রাচার্য সেক্ষেত্রে পণ্ডিত ছিলেন, তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার জ্ঞান সেরকম ছিল। এবং কি যেমন অসুরদেরকে তিনি সুরক্ষা দিচ্ছিলেন, এটা সহজ কথা না, অসুরদেরকে সুরক্ষা দেয়া কন্ট্রোল করা এটা সহজ কথা না, তার সেরকম পাণ্ডিত্য তার শক্তি ছিল বলে তিনি বলেছিলেন। তো তাই এই শক্তির কথা বলা হচ্ছে এখানে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জগৎপুরুষ প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম।